alla bono. শ্রোতা বন্ধুরা, স্বাগত জানাচ্ছি রেডিও তেহরানের সাপ্তাহিক সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান আলাপনে। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো ও সুস্থ আছেন। কিন্তু যখন আমরা কথা বলছি তখন পৃথিবীর একটি অসুস্থতা নিয়ে কথা বলছি এবং সে বিষয়টি হচ্ছে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত এবং করুণতম গাজায় ইসরায়েলের নির্বিচারে গণহত্যা নিয়ে আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক অধ্যাপক ডক্টর ইমতিয়াজ আহমেদের সাথে আমরা কথা বলবো আজ। জনাব অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, রেডিও তেহরানে আপনাকে স্বাগত জানাচ্ছি।
ধন্যবাদ।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি হামলা চলছে বেশ কয়েকদিন ধরে, সেখানে নির্বিচারে গণহত্যা চলছে। সর্বশেষ যে বিষয়টি সেটি হচ্ছে গাজা উপত্যকার আল আহলি হাসপাতালে ইসরায়েলি সেনারা বোমা হামলা চালিয়েছে। শোকের মাতম সেখানে বিশ্বের পক্ষ থেকে নিন্দা জানানো হয়েছে। তো গাজায় যে এই ইসরায়েলি বর্বরোচিত হামলা, এ সম্পর্কে আপনি কি বলবেন?
কয়েকটা জিনিস আমার মনে হয় একেবারে বলতে গেলে সবার কাছে পরিষ্কার। একটা হলো যে রীতিমত একটা জেনোসাইড হচ্ছে, সেটা আমার মনে হয় সবচেয়ে বড় বিষয়। কারণ জেনোসাইডের যে ডেফিনিশন, ইন্টেন্ট টু ডিস্ট্রয় ইন হোল অর ইন পার্ট, যেটা আন্তর্জাতিক স্বীকৃত একটা শব্দ, এবং এটা স্পষ্ট যে বর্তমান ইসরায়েলি রাষ্ট্র রীতিমত গাজাতে যেটা করছে সেটা একটা জেনোসাইডের বিষয়। এবং সেটা আমরা বলছি বললে ভুল হবে, এটা পশ্চিমা দেশের থেকে শুরু করে অস্ট্রেলিয়ার গ্রিন পার্টি থেকে শুরু করে এমনকি আমেরিকার সাধারণ মানুষও, এমনকি আমি মনে করি একাধিক জুইশ লেখক আছেন, সাংবাদিক আছেন, তারাও বলছেন যে এটা একেবারে জেনোসাইডের ব্যাপার, ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, আপনি এটাকে গণহত্যা বললেন আপনার আলোচনার শুরুতেই, তাহলে তো এটা তো যুদ্ধ অপরাধ বলা যায়।
একেবারে, মানে জেনোসাইডের ডেফিনিশনে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি তো অন্যতম লিপিবদ্ধ একটা ক্লজই আছে, সেটা তো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি। এর ব্যাপারে কোনো সন্দেহ নেই। আজকে নাই কালকে যারা জড়িত, বিশেষ করে নেতাহীনত জড়িত বোঝাই যাচ্ছে, এবং যারা বলছে নিশ্চিহ্ন করে দিব, শেষ করে দিব, এবং যারা বলছে দে আর অ্যানিমালস, এই সবগুলোই কিন্তু একেবারে জেনোসাইডাল। তো আজকে না হয় কালকে এর উপরে কেস না হওয়ার কোনো কারণ নেই, সেটাও দেখা দরকার। তবে এটা কোনো সন্দেহ নেই যে বিভিন্ন মাধ্যম, বিভিন্ন দেশ, বিভিন্ন স্কলার স্পষ্টতেই বলছে এটা জেনোসাইড। তো এটা যে শুধু মুসলিম বিশ্ব থেকে বলা হচ্ছে সেটা না, সেটাই বলতে চাচ্ছি। এটা একাধিক স্কলার পৃথিবী জুড়ে বলছে, তো ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি তো বটেই।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, এই যে ইসরায়েল জেনোসাইড করছে এবং যুক্তরাষ্ট্র ও পশ্চিমারা ইসরায়েলকে সমর্থন দিয়ে যাচ্ছে, এটা কি তারা ধরে রাখতে পারবে বা কতদিনই বা ধরে রাখতে পারবে, আপনার কি মনে হয়?
এখন সেটা পশ্চিমা রাষ্ট্ররা যারা এখনো ইসরায়েল রাষ্ট্রের পক্ষে সাপোর্ট দিয়ে যাচ্ছে, সেটা তারা কতদিন ধরে রাখতে পারবে। কারণ হচ্ছে যে যেই কাঠামো তারা তৈরি করেছিল এবং যেটা বারবার বলছিল যে গণতন্ত্র, হিউম্যান রাইট ইত্যাদি, সেটা একেবারে ভেঙে পড়ছে। তো এটা আমার মনে হয় একেবারে বড় বিষয় এবং সেটাকে থামানো দরকার, এই এই জেনোসাইডের বিষয়টা। সেই জায়গায় আমার মনে হয় বেশ কয়েকটা জিনিস আমরা দেখতে পাচ্ছি যেটা হয়তো আগে দেখা হয়নি। সেটা হলো যে আরব দেশে আমরা দেখছি, বিশেষ করে আরব লীগের মিটিং এ সৌদি প্রিন্সের যে কথাবার্তা, তাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে তাদের বডি ল্যাঙ্গুয়েজে পরিবর্তন হচ্ছে এবং তারাও বড় আকারে এটার সমাধান যে চাচ্ছে প্যালেস্টাইনের বিষয়ে, এটা পরিষ্কার। এবং বিশেষ করে যেহেতু সিরিয়ার নেতা ওখানে ছিল, তাতেও বোঝা যাচ্ছে যে একটা পরিবর্তন মিডল ইস্টে আরব দেশের, যাদের ভূমিকা এতদিন আমেরিকায় কথাবার্তায় ওঠা বসা করছিল, সেটা বুঝি আর ধরে রাখতে পারছে না পশ্চিমা দেশ। এখন কিভাবে এই জিনিসটাকে সামনে নিয়ে আসবে সেটা দেখা দরকার।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, প্রথমে হামাসের হামলা চালানোর কথা বলছে অনেকে, বিশেষ করে পশ্চিমা গণমাধ্যমগুলো এবং সেখানকার বিশ্লেষকরা। তো কেন হামাস এভাবে হামলা চালালো, এমন প্রশ্ন তারা করছে, আপনি কি বলবেন?
এখানে মানে যেটা বোঝা দরকার সেটা হলো যে হামাসের যেই আক্রমণ, কোনো সন্দেহ নেই যে কোনো নাগরিক বা শিশুর উপরে যখন আক্রমণ হয় সেটা নিন্দনীয়, সেটা তো সবাই বলে আসছেন। কিন্তু দেখা দরকার যে কেন এই হামলাটা এবং এই পর্যায়ে কেন হয়েছে। এবং অনেকেই বলছেন যে তারা, বিশেষ করে ইসরায়েলি ইন্টেলিজেন্স হয়তো বুঝতে পারেনি যে তারা জানতো যে হামলা হবে, এবং হামলা তো হচ্ছিল, কারণ ইসরায়েলের কাছে হয়তো এটা প্রথমবার একটা বিরাট ধাক্কা, কিন্তু এই ধাক্কা, এই যুদ্ধটা প্যালেস্টাইনের কাছে প্রতিদিনই এই যুদ্ধটা হচ্ছিল। তো সেই হিসাবে ছোটখাটো রকেট পড়া, ওটাকে থামানো, এটা আমার মনে হয় ইসরায়েলিরাও এটাকে নিউ নর্মাল হিসেবে নিচ্ছিল, কিন্তু এত বড় আকারে যে হবে সেটা ভাবতে পারেনি। তবে এটাও পরিষ্কার আমার মনে হয় এই হামলার মাধ্যমে যে ভবিষ্যতে যদি এই ধরনের কাঠামো যদি ইসরায়েল রাখতে চায় বা পশ্চিমা দেশ, তাহলে এর চেয়েও বড় হামলা হওয়ার সম্ভাবনা আছে। তাতে যেটা হচ্ছে এবং কিছুটা তার আভাসও পাওয়া যাচ্ছে সেটা হলো মূল ইসরায়েলের জনগণ এই প্রথমবারের মতন মনে হচ্ছে বড় আকারে নিরাপত্তা ব্যাপারে তারা শঙ্কিত হচ্ছে। বেশ কিছু লোক যেহেতু এই ধরনের হামলা হয়েছে তারা দেশ থেকে চলে যাওয়া, চলেও গেছে এরকমও আছে, এমনকি বেশ কিছু দেশ তারা উইড্র করেছে। আমরা শুনলাম ব্রিটিশ নাগরিকরা যারা ছিলেন তারাও, তাদের মধ্যে 900 মতন মনে হয় উইড্র করেছে, ভারতও উইড্র করেছে। তাতে বোঝা গেল যার উপরে নির্ভর করে ইসরায়েল রাষ্ট্র ছিল, মূলত একটা কলোনিয়াল সেটেলমেন্ট বলা হয় সেটাই ছিল।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, এই যে বলা হয় ইসরায়েল রাষ্ট্রটি হচ্ছে ইউরোপীয় শেষ কলোনিয়াল সেটেলমেন্ট, সেটা কি টিকে থাকবে, ব্যাহত হবে কিনা?
বলা হয় যে শেষ লাস্ট কলোনিয়াল সেটেলমেন্ট, সেটা ব্যাহত হবে, কারণ স্বাভাবিকভাবে এই হামলা যেহেতু ভবিষ্যতেও হওয়ার সম্ভাবনা আছে, স্বাভাবিকভাবে অনেকে আগে যেরকম যেটা যে না ইসরায়েল তো ভিতরের নিরাপত্তা আছে, নেইবারিং কান্ট্রিজে কি হচ্ছে সেটা মাথা ভাবার না, কিন্তু এখন বোঝা যাচ্ছে যে সেটা আর না, তাতে ভবিষ্যতে ওই মাইগ্রেশন ফ্লো যে রাখতে পারবে না সেটাও পরিষ্কার। আর যদি রাখতে না পারে তাহলে বোঝাই যাচ্ছে যে ইসরায়েলের এই কাঠামো ধরে রাখাও সম্ভব। আমার মনে হয় বিষয়টা সামনে চলে এসেছে যেটা অস্ট্রো এগ্রিমেন্ট, একাধিক দেশ এমনকি আমেরিকা এমনকি মূল ইসরায়েল একসময় যেটা রাজি হয়েছিল সেটা হলো দুই রাষ্ট্রের সমাধান। সেই সমাধানে যত তাড়াতাড়ি যেতে পারবে ততই আমার মনে হয় এর সমাধান হবে। এখন কথা হচ্ছে যে নেতানিয়াহু কতদিন থাকবেন, কারণ মনে হচ্ছে যে এটা যখন একটু কাঠামো যদি একটু পরিবর্তন করা শুরু করে তখনই নেতানিয়াহুকে বিদায় নিতেই হবে, এতে কোনো সন্দেহ নেই। এমন কথা হচ্ছে যে এরপরে যে আসবে কতখানি দুই রাষ্ট্রের কাঠামোতে যাবে, কারণ এটা বোঝাই যাচ্ছে যে দুই রাষ্ট্র কাঠামো ছাড়া এর মানে সমাধান নেই।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ, সবশেষে যে বিষয়টি জানতে চাইব সেটি হচ্ছে সামগ্রিক যে বাস্তবতা আপনি দেখছেন, তাতে কি এই যুদ্ধ সমাধানের দিকে যাবে?
এত সমাধান দরকার, তবে বড় আকারে আমার মনে হয় সমাধানটা আমেরিকার হাতে একেবারেই বলতে গেলে। আজকে আমেরিকা যদি তার যে নিরাপত্তা সম্পর্ক তৈরি করেছে, যার মাধ্যমে হিসাবে দেখা যাচ্ছে প্রতিদিন ইসরায়েল $10 মিলিয়ন পায় আমেরিকার কাছে এই নিরাপত্তার জন্য, $4 বিলিয়নের কাছাকাছি বছরে, সেটা বন্ধ হলেই রাতারাতি কিন্তু ইসরায়েলে পরিবর্তন হবে এবং পুরো মিডল ইস্টের একটা পরিবর্তন হবে, যার ইঙ্গিত এবার আরব লীগ আমার মনে হয় দিতে চেষ্টা করেছে। এবং এটা সম্ভব এখন আমার মনে হয় এই কারণে যে পৃথিবী আর এক কেন্দ্রিক পৃথিবীর বলয়ের মধ্যে নেই, পৃথিবী এখন একটা বহুমাত্রিক বা মাল্টিপোলার পৃথিবীর দিকে যাচ্ছে, যেখানে একাধিক দেশ ক্ষমতা রাখে, ওখানে বিশেষ করে মধ্যপ্রাচ্যে নতুন ধরনের সম্পর্ক তৈরি করা, যেটা আমরা দেখেছি বিশেষ করে সৌদি আরেবিয়া আর ইরানের যে সম্পর্কটা হয়েছে চীনের মধ্যস্থতায়, সেটা আমি মনে করি একটা মৌলিক পরিবর্তন আনতে বাধ্য মিডল ইস্টে। যদিও বোঝাই যাচ্ছে যে এখানে আমেরিকা ইসরায়েল চেষ্টা করবে এটাকে ভাঙতে, কিন্তু আমার মনে হয় বর্তমান যেই যুদ্ধ চলছে তার মাধ্যমে সেটা বুঝি আর সম্ভব হবে না, বরং এই সম্পর্কটা আরো আরো বাড়বে। সেটা যদি বাড়ে তাহলে বোঝাই যাচ্ছে যে প্যালেস্টাইনদের যেই দাবি, সেটা আমি মনে করি যে ওই দাবি মেটানোর মাধ্যমেই ওখানে এক ধরনের শান্তি নিয়ে আসা সম্ভব এখনো আছে, কিন্তু ওটা যদি না করে তাহলে বোঝাই যাচ্ছে যে পশ্চিমা দেশ তার নিজের কাঠামোটাই রীতিমতো প্রশ্নবিদ্ধ তো হয়েই গেছে, আরো প্রশ্নবিদ্ধ হয়ে যাবে, তখন ধরে রাখাটাই মুশকিল হবে। সেই জায়গায় আমার মনে হয় পশ্চিমা দেশের যে জনগণ, আমেরিকার জনগণের উপরও আমার ভরসা আছে যে তারাও চাইবে সেই জায়গায় যেন না যায়, এমন একটা সমাধানের মধ্যে যেন এই পুরো বিষয়টা যেন এমন একটা জায়গায় নিয়ে যাওয়া যায় যেখানে প্যালেস্টাইনরা ইসরায়েল বিশেষ করে দুই রাষ্ট্রের কাঠামোর মধ্যে যদি করা হয় এবং সেই হিসাবে যদি তারা একসাথে সম্পর্ক নতুন ভাবে তৈরি করতে পারে তাহলে হয়তো এর সমাধান।
অধ্যাপক ইমতিয়াজ আহমেদ গাজার গণহত্যা নিয়ে রেডিও তেহরানকে এক্সক্লুসিভ সাক্ষাৎকার দেওয়ার জন্য আপনাকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি।
ধন্যবাদ আপনাকে।